আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের অর্ধেকের বেশি মানুষ ছিল বিদ্যুৎবিহীন অবস্থায়। সেই সঙ্গে বেড়িবাঁধ ও সেতুতে ধস, বাড়িঘর ধসে পড়া, সড়কে জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার কারণে বেড়েছে মানুষের ভোগান্তি। গত মঙ্গলবারের মধ্যে 80% গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে এসেছেন বিতরণ কর্মীরা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলের এই তিন জেলায় 61 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় পুরোপুরি এবং কিছু এলাকায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ। 7টি স্থানে নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুলনার দাকোপ উপজেলার 2 স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে লোকালয়ে নোনা পানি প্রবেশ করেছে। শত শত গ্রামে চিংড়ির ঘের সহ ফসলি জমিতে নোনা পানি প্রবেশ করেছে। অসংখ্য ঘেরের চিংড়ি ও পুকুরের মাছ ভেসে গেছে। এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন খুলনা অঞ্চলের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।
আমরা সকলেই জানি এই অঞ্চলের বাঁধগুলো তৈরি হয়েছিল 1960-এর দশকে পানি উন্নয়ন বোর্ডের সিইপি প্রকল্পের আওতায়, কোস্টাল এমব্যাংকমেন্ট প্রজেক্টের আওতায়। বাঁধগুলো এমনিতেই পুরনো, অর্ধশতক বছর এর বয়স হয়ে গিয়েছে। এই কারণে ও বাঁধগুলো নিচু হয়ে গিয়েছে, বিশেষত মানুষের চলাচল এবং বৃষ্টির পানিতে ধুয়ে বাঁধ নিচু হয়ে গিয়েছে। কিন্তু উপকূলীয় এলাকার বাঁধগুলোর প্রধান সমস্যা সেটি হচ্ছে 1980-র দশকেই এখানে যে বাঁধ জলোচ্ছ্বাস এবং নোনা পানি রোখার জন্য তৈরি করা হয়েছিল, সেই বাঁধই কেটে আবার নোনা পানি প্রবেশ করিয়ে নোনা পানির বাগদা চিংড়ির চাষ শুরু করা হয়। এর ফলে বাঁধে ব্যাপকভাবে কাটাছেঁড়া করা হয়। প্রধানত প্রথম দিকে বাঁধ একবারে সরাসরি কেটে দেওয়া হতো। কেটে দেওয়ার জন্য বাঁধ তৈরি হতো নদী থেকে বেশ দূরে, একটু বিশাল এলাকা, একটু ভূমি রেখে, যেটাকে বাফার জোন বলা হতো। প্রকৃতপক্ষে নদীর চাপটা সরাসরি বাঁধের গায়ে আসছে পড়তো না, কিন্তু খাল কাটে কেটে পানি ঢোকানোর জন্য ওই নদীর বাইরে, বাঁধের বাইরে নদীর পাশে যে ভূমিটি থাকতো সেটি কেটেই পানিটি ঢোকানো হতো বিধায় ওখানে ভাঙনটা খুব প্রবল হয়। পাশাপাশি যোগ হয়েছে এখন জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, পানির চাপ বেড়েছে, ফলে বাঁধগুলোর এখন একবার বাঁধের পাশ দিয়ে নদী, বাঁধ বরাবরই নদী প্রবাহিত হয়, মানে বাঁধের বাইরে মানে নদীর পাড়ে কোনো ভূমি নেই। ফলে জোয়ার যখন আসে, এবং বিশেষত এই সব সময়টি এমনি অমাবস্যা পূর্ণিমার গণে, পূর্ণিমার সময় জোয়ারের চাপ বাড়ে, আর দুর্যোগের সময়, এই ধরনের ঘূর্ণিঝড়ের সময় জোয়ারের চাপ আরো আরো অনেক বেশি বাড়ে। বিশেষত এবারে রিমালের সময় জলোচ্ছ্বাসের পরিমাণ ছিল খুব বেশি, 10-12 ফুট। সঙ্গত কারণে এই দুর্বল বাঁধগুলোর উপরে এই জোয়ারের চাপ আঘাত লেগে বাঁধগুলো ভেঙে গেছে। এবারের তথ্যটি 61 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার আগে 2009 সালে আইলার আঘাতে ব্যাপকতর বাঁধ ভেঙেছিল। এই অঞ্চলের বাঁধ দুর্বল সংস্কার করা হয় না, এটি ঠিকই, কিন্তু সংস্কার না করার পরেও যে বড় কারণটি সেটি হচ্ছে যে মানুষের হস্তক্ষেপ, মানুষের প্রয়োজনে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, চিংড়ি চাষের জন্য বাঁধের উপর ব্যাপকতর ভাবে অত্যাচার করা, কাটাছেঁড়া করা। একমাত্র কয়রা উপজেলার একটা যদি তথ্য আমরা পরিসংখ্যান দেই, 121 কিলোমিটার বাঁধে 500-এরও অধিক জায়গা কাটাছেঁড়া করা হয়েছে। ওখানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের সংখ্যা, স্লুইস গেটের সংখ্যা ছিল 17টি, মানুষ ওখানে তৈরি করেছে আরো 50টি, এবং 350-এরও বেশি জায়গায় বাঁধ ছিদ্র করে পাইপ বসানো হচ্ছে। ফলে বাঁধ দুর্বল, এবং এই দুর্বল বাঁধের উপরে জোয়ারের চাপড়াবেই ভেঙে যায়।
এবারও প্রকৃতির ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা সামলে উপকূলের বিপুল সংখ্যক মানুষ ও জনপদকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন। তবে ঝড়ের তাণ্ডবে সুন্দরবনের পুরো প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিম সুন্দরবনের বেশিরভাগ এলাকা এখনো পানির নিচে। বন্য প্রাণীর বিচরণের সব জায়গা প্লাবিত হয়েছে। বিচরণের শুকনো জায়গা না পেয়ে লোকালয়ে চলে আসছে হরিণ ও বন্য প্রাণী। তলিয়ে গেছে সব জেটি ও স্টেশন, ফলে বন এলাকায় যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুকুরে লোনা পানি প্রবেশের কারণে সামনের দিনগুলোতে বন্য প্রাণীর খাওয়ার পানির তীব্র সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিধান চন্দ্র দাস।
সুন্দরবনে যে ঝড় হয়ে গেল এটি নতুন নয়। বিগত কয়েক শতাব্দী ধরে সুন্দরবনের উপরে এ ধরনের ঝড় ঝঞ্ঝা আঘাত হানছে এবং সুন্দরবন সেটাকে প্রাথমিকভাবে রক্ষা করে বা আগলিয়ে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিরাট একটি অংশকে রক্ষা করছে। সুন্দরবন আছে বলেই কিন্তু আমরা এইসব ঝড়ের তাণ্ডব থেকে অনেকটাই রেহাই পাচ্ছি বা রক্ষা পাচ্ছি। তারপরেও বলা যায় যে সুন্দরবন আমাদেরকে রক্ষা করার জন্য তার নিজেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। দেখা যাচ্ছে যে অতীতে অনেকগুলো ঝড়, যেমন আইলার কথা বলতে পারি, সেই আইলার সময় আমরা দেখেছি সুন্দরবনের একটা বিরাট অংশ, কিংবা সিডরের সময় সুন্দরবনের একটি বিরাট অংশ একেবারেই বলা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এবারের ঝড়টি ঠিক সিডর এবং আইলার মতো অতটা প্রলয়ঙ্করী না হলেও এর তীব্রতা কম ছিল না। এবং আমরা যতদূর জানি যে সুন্দরবনের একটি বিরাট অংশ তলিয়ে গেছে এবং সেখানে বিশেষ করে মাটির উপরে, সুন্দরবনের সব জায়গায় তো আর পানি ওঠে না, জোয়ারের পানি ওঠে না, কিছু জায়গায় কিন্তু পানি ওঠে না, সেই জায়গাগুলো কিন্তু এবার প্লাবিত হয়েছে। তার ফলে হলো কি, ওই সমস্ত উঁচু জায়গাগুলোতে যে সমস্ত প্রাণী বসবাস করতো তাদের কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এই ঝড়। শুধু তাই না, এই ঝড়ের প্রেক্ষিতে অনেক বন্য প্রাণীর কিন্তু মৃত্যু ঘটেছে এবং অনেক বন্য প্রাণী কিন্তু সুন্দরবন থেকে চলে এসছে লোকালয়ে, এটা হয়েই থাকে। তা এখন এটাও হচ্ছে সুন্দরবন, আজকে আমরা বলছি লোকালয়ে চলে আসছে, কিন্তু লোকালয় তো আমরা তৈরি করেছি, লোকালয় তো আদিতে ছিল না, সুন্দরবনের ব্যাপ্তি তো যশোরের পর থেকেই ছিল, ওখানে তো আমাদের থাকার কথা ছিল না, সেখানে যারা থাকবে তাদেরই থাকার কথা ছিল, তো আমরা লোকালয় করেছি। এখন সুন্দরবনের প্রাণীদেরকে যদি আমরা দোষ দেই যে তারা আমাদের লোকালয়ে চলে আসছে, আসলে বিষয়টি এরকম নয়, তাদেরই জায়গায় আমরা দখল করেছি। তো সুন্দরবন আসলে আমরা যদি খুব সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি যে সে শুধু ঝড় ঝাপটা সামলিয়ে না, নানা ভাবে তার কার্বন সিকুয়েস্ট্রেশন, কার্বন শোষণ থেকে শুরু করে উপকূলীয় ভূমি রক্ষা থেকে শুরু করে সুন্দরবন কি না করছে আমাদের জন্য তথা গোটা পৃথিবীর জন্য। কাজেই সুন্দরবন কিন্তু আমাদের জন্য তথা গোটা পৃথিবীর জন্য কিন্তু একটি আশীর্বাদ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সুন্দরবনকে নিয়ে আমরা যতটা আবেগপূর্ণ কথা বলি, ঠিক সুন্দরবনকে রক্ষার ব্যাপারে বা সংরক্ষণের ব্যাপারে সেই ধরনের আমরা পরিকল্পনা মাফিক আমাদের দৃশ্যমান কাজগুলো করতে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি, বা আমরা আমাদের বলা যায় যে যেটি করা উচিত ছিল, যে মাত্রায় করা উচিত ছিল সেটি করতে কিন্তু আমরা পারিনি। তো এই না পারার জন্য আমাদের কিন্তু তাদের আমাদের মূল্য দিতে হবে। সুন্দরবন শুধু ঝড় তার আক্রমণ করছে, আক্রমণটা ঢুকে দিচ্ছে, এটা ঠিক, কিন্তু সুন্দরবনের যে আমরা বলি যে ম্যাংগ্রোভ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো অনেকগুলো উপাদানের উপরে নির্ভর করে। সেই উপাদানগুলো কি অবস্থায় আছে না আছে, এই ধরনের স্টাডি গুলো, এই ধরনের অধ্যয়ন, রিসার্চ যাকে বলি, সেগুলো কিন্তু নেই। সেই কারণে আমরা জানি যে সুন্দরবন আমাদের থেকে কম হলেও পশ্চিমবঙ্গে সেখানে একটা আলাদা মন্ত্রণালয় আছে তাকে দেখভাল করার জন্য, তার যাতে ক্ষতি না হয় তার রক্ষার জন্য একটা মন্ত্রণালয় করা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমি অনেকবার এটা বলেছি যে সুন্দরবন তাদের থেকে পশ্চিমবঙ্গের থেকে আমাদের অনেক বেশি জায়গা, এবং এই সুন্দরবনকে রক্ষার জন্য পৃথক একটি অধিদপ্তর করা যেতে পারত, বন মন্ত্রণালয়ের অধীনেই থাকুক। তাহলে হতো কি যে সুন্দরবনের বন আর অন্য জায়গার বন আমাদের দেশে তা তো এক না, এর জন্য স্পেশাল বিশেষজ্ঞ দরকার ছিল, এর রক্ষার জন্য পরিকল্পনা তৈরি প্রণয়ন করা এবং সেগুলো বাস্তবায়ন করা, নানা ধরনের বিশেষজ্ঞ নিয়ে সেই অধিদপ্তরটি কাজ করতে পারত। তো সেটি আমাদের করার দরকার। এটি যদি না করি তাহলে দেখা যাবে যে আগামীতে সুন্দরবনের যে প্রধান যেটা উপাদান আমরা বলি গাছ বৃক্ষ অরণ্য, সেই ম্যাংগ্রোভ অরণ্য কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর ম্যাংগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে আগামী দিনে ঝড় ঝঞ্ঝা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস সেগুলো তা থেকে আমরা রক্ষা পাবো না। কাজেই আমাদের বেঁচে থাকার জন্য এটি প্রয়োজন, সুন্দরবনকে বিশেষভাবে পরিকল্পনার মধ্যে নিয়ে সুন্দরবন বিষয়ক একটি অধিদপ্তর অবিলম্বে করা প্রয়োজন, এবং একটি জাতীয় গবেষণা কেন্দ্র সুন্দরবন কেন্দ্রিক হওয়া উচিত বলে আমি মনে করি।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন, ফেসবুকে ফলো করুন SBS বাংলা।